ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভ সন্ধ্যা সুপ্রিয় শ্রোতা, আজ শনিবার ২৪শে ডিসেম্বর ২০১৬, বাংলাদেশ এবং ভারতে এখন রাত, আর এখানে ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমি সেলিম হোসেন আজকের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে থাকছে আমির খসরুর রিপোর্ট।
রাজধানী ঢাকার বিমানবন্দর প্রান্তের আশকোনার একটি বাড়িতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে একজন নারী এবং একজন যুবক অর্থাৎ দুজন নিহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আত্মঘাতী গ্রেনেড বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে।
গৌতম গুপ্তের রিপোর্ট কলকাতা থেকে।
মণিপুরে পরিস্থিতি ক্রমেই ঘোরালো হচ্ছে দেখে কেন্দ্র এবার সরাসরি হস্তক্ষেপ করছে সেখানে।
এবং বড়দিন নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন।
বড়দিন শুনলেই মনে হয় যে এটা একটা আনন্দের দিন। এদিনটাতে ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে মানুষকে মূলত পাপ থেকে মুক্ত করার জন্য।
বিশ্ব সংবাদ শুনুন সবার আগে।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। তিউনিশিয়ায় কর্তৃপক্ষ বার্লিনের বড়দিনের বাজারে সন্দেহভাজন আক্রমণকারী আনিস আমরির ভাতিজাকে আরও দুজন সন্দেহভাজন ইসলামী জঙ্গির সঙ্গে গ্রেপ্তার করেছে। সেখানকার অভ্যন্তরীণ মন্ত্রক আজ জানায় যে মনে করা হচ্ছে এরা আমরির সঙ্গে সম্পৃক্ত ছিল। ওই বিবৃতিতে বলা হচ্ছে এই তিনজন সন্দেহভাজন সন্ত্রাসী আনিস আমরির সঙ্গে সংযুক্ত একটি সন্ত্রাসবাদী চক্রের সদস্য ছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদিকে রাজধানী তিউনিসে আজ শত শত লোক রাস্তায় নেমে আসে, যোগ দেয় উগ্রবাদ বিরোধী সমাবেশে। প্রায় ১০০-২০০ লোক এতে অংশ নেয় এবং উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বিদেশে বসবাসরত তিউনিসিয়ার এমন সব নাগরিককে দেশে ফিরিয়ে আনতে সরকারের ওপর চাপ দেয়, যাতে করে তারা নিজের দেশেই বিচারের মুখোমুখি হতে পারে। ওই সমাবেশটি বার্দো জাদুঘরের বাইরে অনুষ্ঠিত হয়, যেখানে গত বছর উগ্রবাদী হামলায় ২২ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করে কথিত ইসলামিক স্টেট গোষ্ঠী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই সব দেশের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছেন যারা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব উত্থাপনের সহ উদ্যোগী ছিল। আজ নেতানিয়াহু নিউজিল্যান্ড এবং সেনেগালে ইসরায়েলি রাষ্ট্রদূতদের সঙ্গে সলা পরামর্শ করার জন্য দেশে ডেকে পাঠিয়েছেন। শুক্রবারের ওই ভোটটি এ দুটি দেশ এবং মালয়েশিয়া ও ভেনেজুয়েলার উদ্যোগে অনুষ্ঠিত হয়। মিশর প্রথমে এ ব্যাপারে প্রস্তাব করেছিল, কিন্তু মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ এল সিসি এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে আলাপের পর মিশর প্রস্তাবটি প্রত্যাহার করে নেয়। ইসরায়েলের এই বসতি সম্প্রসারণের ব্যাপারে ওবামা সরকারের হতাশা গতকাল চরম আকার ধারণ করে, যখন যুক্তরাষ্ট্র খুব ব্যতিক্রমীভাবে এ ব্যাপারে ভিটো না দিয়ে প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে অনুমোদন করানোর সুযোগ করে দিল। হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা বিষয়ক উপ উপদেষ্টা বেন রডস সংবাদদাতাদের বলেন, আমরা বিবেকের কারণে এই প্রস্তাবে ভিটো দেইনি। রডস আরও বলেন যে যুক্তরাষ্ট্র বারবার ইসরায়েলের পক্ষে অবস্থান গ্রহণ করা সত্ত্বেও ইসরায়েল ১৯৬৭ সাল থেকে দখল করা ফিলিস্তিনি এলাকায় বসতি স্থাপনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অব্যাহত উদ্বেগকে অগ্রাহ্য করে আসছে। অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে বসতি স্থাপনের কর্মতৎপরতা বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল যে প্রস্তাব নেওয়া হয়, যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল। এই কারণে নিরাপত্তা পরিষদের বাদবাকি ১৪টি সদস্য রাষ্ট্র বিপুল করতালির মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি পাশ করিয়ে নেয়। তবে এই ঘটনার প্রতিক্রিয়া হয়েছে দ্রুত এবং মিশ্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, জাতিসংঘে এই ইসরায়েল বিরোধী লজ্জাকর প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করছে এবং এর কোনো শর্তই ইসরায়েল মানবে না। ইসরায়েলি নেতা বলেন, ইসরায়েল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেসে আমাদের রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যদের সঙ্গে একত্রে কাজ করার প্রতীক্ষায় আছে, যাতে করে এই উদ্ভট প্রস্তাবের ক্ষতিকারক প্রতিক্রিয়া এড়ানো যায়। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘে পরিবর্তন আসবে। তিনি টুইট করে বলেন, ২০ জানুয়ারি থেকে বিষয়গুলো হবে ভিন্ন। ওদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক বিবৃতিতে বলেছেন, এই প্রস্তাবে সঠিকভাবেই সহিংসতা, উস্কানিমূলক কার্যক্রম এবং বসতি স্থাপনের নিন্দে করা হয়েছে। তিনি দুই রাষ্ট্র সমাধানের জন্য এবং বর্তমান ধারা পরিবর্তনের জন্য উভয় পক্ষকে গঠনমূলক পদক্ষেপ নিতে আহ্বান জানান। বাংলাদেশের রাজধানী ঢাকার বিমানবন্দরে প্রান্তের আশকোনার একটি বাড়িতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে একজন নারী ও একজন যুবক নিহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আত্মঘাতী গ্রেনেড বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
পুলিশ বলছে নিহত নারী গ্রেনেড সহ আত্মঘাতী হওয়ার পোশাক পরেছিলেন। শনিবার অপরাহ্নে শেষ হওয়া 16 ঘন্টার অভিযানে দুজন নারী এবং তাদের দুই সন্তান আত্মসমর্পণ করেছেন। তারা নিহত জঙ্গি নেতা অবসরপ্রাপ্ত মেজর জাহিদ এবং পলাতক জঙ্গি নেতা মুসার স্ত্রী এবং সন্তান। পুলিশ বলছে বাড়িটিতে 7 জন অবস্থান করছিলেন এবং তারা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 90 জেএমবির সাথে সরাসরি যুক্ত। শুক্রবার গভীর রাতে পুলিশ বাড়িটিকে ঘিরে ফেলে এবং বাড়িতে অবস্থানকারীদের আত্মসমর্পণের আহ্বান জানায়। কিন্তু শনিবার 4 জন আত্মসমর্পণ করেন এবং এক কিশোরীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার ওই বাড়ি থেকে দফায় দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পুলিশ বলছে জঙ্গিদের বোমার আঘাতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন জঙ্গিরা প্রকাশ্য দুর্বল মনে হলেও নেপথ্যে তারা এখনো সক্রিয় রয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন নিরপেক্ষ বিচার ব্যবস্থা বজায় রাখার স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
প্রধান বিচারপতি বলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দায়িত্ব নিতেন তিনি নিরপেক্ষ না হলে বিচারপতি থাকাকালে যেসব রায় প্রদান করেছেন সেগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। প্রধান বিচারপতি বলেন একটি গণতান্ত্রিক সরকার 5 বছর দেশ পরিচালনা করার পর নিরপেক্ষ নির্বাচন দিতে না পারলে রাজনীতিবিদদের দেউলিয়াপনারই প্রতিফলন ঘটে। তিনি বলেন একটি বিশেষ মহলের প্ররোচনায় গণতান্ত্রিক সরকারের পরিবর্তে অগণতান্ত্রিক সরকারের মাধ্যমে নির্বাচন পরিচালনার লক্ষ্যে সংবিধান সংশোধন করে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
শনিবার 54তম দিনে পড়ল ভারতের ইউনাইটেড নাগা কাউন্সিলের মণিপুর নাগাল্যান্ড সড়ক অবরোধ আন্দোলন। এ নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
কেন্দ্রীয় সহকারী স্বরাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু বৈঠক করেন মুখ্যমন্ত্রী ওকরাম ইওবি সিং ও অন্যান্যদের সঙ্গে। শনিবার ইম্ফলে যান সেনাপ্রধান দলবীর সিং সুহাগ। রিজিজু জানিয়েছেন রাজ্যকে স্বাভাবিক করে তুলতে পাঠানো হচ্ছে আরও নিরাপত্তা বাহিনী। 2 মাসের অবরোধে রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রয়োজনীয় সামগ্রীর জন্য হাহাকার শুরু হয়েছে। অবরোধ করেছে ইউনাইটেড নাগা কাউন্সিল। পাল্টা অবরোধ চলছে নাগা বিরোধীদের, মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী নাগারা। সেখানে বড়দিন পালনও একেবারে যেন মাথায় উঠেছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদু বুহারি আজ বলেছেন যে সেনাবাহিনী সাম্বিসা বনাঞ্চলে বোকো হারামের একটি শিবির দখল করে নিয়েছে। সেটি ছিল সেদেশে এই জিহাদি গোষ্ঠীর শেষ শক্ত ঘাঁটি। এক বিবৃতিতে বুহারি বলেন যে এই ক্যাম্প জিরো দখল করে নেয় সাম্বিসা বনে বোকো হারাম সন্ত্রাসীদের শেষ ছিটমহলে চরম আঘাত হানা হল। 1 মাস ধরে ওই 1300 বর্গ কিলোমিটার বনে এই অভিযান চালানো হয়। তবে ওই বিবৃতিতে বোকো হারামের নেতা আবু বাকের শেখাওয়ের অবস্থান সম্পর্কে কোনো কিছু বলা হয়নি। 7 বছর ধরে তাদের উত্থানের পর কয়েক মাসের বিরতির পর বোকো হারাম সম্প্রতি তাদের আক্রমণ বাড়িয়ে তুলেছে। 7 বছরব্যাপী এই সহিংসতায় 20,000-এরও বেশি লোক প্রাণ হারিয়েছে। এই সংঘাত মানবিক সংকট বাড়িয়ে তোলে। পোল্যান্ডের 400-এরও বেশি উত্তর কোরিয়ার শ্রমিক কর্মক্ষেত্রে আঘাত হতে পারে এমন ঝুঁকিতে রয়েছে। পোল্যান্ডের শ্রমিক সুরক্ষাকারী নজরদারি সংস্থা বলছে যে তারা প্রয়োজনীয় সুরক্ষা ছাড়াই বিপজ্জনক কাজ করে থাকে। প্রধান শ্রম পরিদর্শকের দপ্তর সূত্রে বলা হয় যে উত্তর কোরিয়া থেকে যেসব কোম্পানি শ্রমিক আমদানি করে থাকে এবছর এ ব্যাপারে তাদের 15টিতে পরিদর্শন করা হয়। রিপোর্টে এসব ক্ষেত্রে পোল্যান্ডের শ্রম আইনের একাধিক লঙ্ঘনের ঘটনা তুলে ধরা হয়েছে। এইসব নিয়ম লঙ্ঘনের মধ্যে রয়েছে কর্মক্ষেত্রে সম্ভাব্য বিপদ থেকে রক্ষার জন্য কোনোরকম সুরক্ষা পদ্ধতির অনুপস্থিতি, যেমন পতনশীল জিনিসপত্র এবং যান্ত্রিক ক্ষয়ক্ষতি, কর্মক্ষেত্রে কৃত্রিম আলোর ব্যবহার, সুরক্ষা করতে পারে এমন পোশাক ও সাজ সরঞ্জামের অভাব এবং নির্মাণ প্রকল্পগুলোতে সতর্ক বার্তার অভাব। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সেখানে সন্ত্রাসবাদ এবং উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে প্রতিবেশী দেশসমূহ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এতদিন যে আশঙ্কার কথা বলে আসছিল তা এখন বাস্তবে রূপ নিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। মিয়ানমারের অবস্থা এবং রোহিঙ্গা মুসলমানদের পরিস্থিতি নিয়ে জহুরুল আলম কথা বলেছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের সঙ্গে।
ব্রাসেলস ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজির 34 পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে গত কয়েক বছর যাবৎ বিশ্বের সবচেয়ে নিগৃহীত এবং অত্যাচারিত জনগোষ্ঠী রোহিঙ্গাদের উপর যে নিপীড়ন নির্যাতন চলছে তাকে পুঁজি করে হারকা আল ইয়াকিন নামের একটি জঙ্গি সংগঠন সেখানে ইতিমধ্যেই তাদের তৎপরতা শুরু করেছে। আইসিজির প্রতিবেদনে আরও বলা হয়েছে তাদের মদত দিচ্ছে সৌদি আরব এবং পাকিস্তান ভিত্তিক কতিপয় গোষ্ঠী। এর ফলে শুধু মিয়ানমারেই নয়, প্রতিবেশী মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশেও এই নতুন জঙ্গি গোষ্ঠীর তৎপরতা সম্প্রসারিত হতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। আইসিজি সংস্থাটি এমনও বলেছে, সুচির সরকারের নিষ্ক্রিয়তা দেখে মনে হচ্ছে সামরিক বাহিনীর উপর তার নেতৃত্বাধীন সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সামরিক বাহিনীর এই নিয়ন্ত্রণহীনতার কারণে রাখাইন রাজ্যে সন্ত্রাসবাদ এবং উগ্রবাদের সম্ভাবনার বিষয়ে ভয়েস অফ আমেরিকার তরফে প্রশ্ন করা হলে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন,
এই সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের উত্থান এবং বিস্তারের পেছনে যে কয়টা কারণকে উল্লেখ করা হয়, আর দুর্ভাগ্যজনক ভাবে মনে হচ্ছে যে এই রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে যে অত্যাচার বা বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যে নিগ্রহের যে বর্তমান অবস্থা বিরাজমান, সেই কারণগুলো সবগুলো কারণই কিন্তু এখন এই জনগোষ্ঠীর বা মিয়ানমার রোহিঙ্গা কেন্দ্রিক যে জনগোষ্ঠী বা রোহিঙ্গারা সেখানে বিরাজমান। একটা হচ্ছে যে এখানে মিয়ানমার সরকার সামরিক বাহিনী তারা নীতিগত তারা একটা নীতি গ্রহণ করেছে যে এদেরকে ওখান থেকে বিতাড়ন করতে হবে, এবং এই জনগোষ্ঠীর বিরুদ্ধে যে একটা রাজনৈতিক সিদ্ধান্ত এটা কিন্তু আমার ধারণা যে এই ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে উস্কে দেওয়ার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে। তার কারণ হচ্ছে যখনই রোহিঙ্গা জনগোষ্ঠী মনে করছে যে মিয়ানমার সরকার জনগণ বা মিয়ানমারের রাষ্ট্র কাঠামোর মধ্যে তাদের আশা বলে আর কিছু নাই, তাদের আর কোনো ভবিষ্যৎ তারা সেখানে দেখবে না, তখনই কিন্তু তারা এই সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বা সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে যারা তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে তাদের খপ্পরে পড়বার একটা খুব ভালো সুযোগ তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গভর্নেন্স ইস্যু, এবং এই গভর্নেন্স মানে হচ্ছে তাদের সাধারণ জীবনযাত্রা বা জীবন নির্বাহের জন্য তাদের যে সুযোগ সুবিধাগুলো দরকার, নাগরিক অধিকার, মানবিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সাধারণ মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার, এই অধিকারগুলো যদি শাসন ব্যবস্থার মধ্যে তাদেরকে এই অধিকারগুলো নিশ্চিত করা না যায় তাহলেও কিন্তু আমার ধারণা এক ধরনের হতাশা, এবং সেই হতাশাটাই শেষ পর্যন্ত তাদেরকে উগ্রবাদের দিকে ঠেলে দিতে পারে।
হুমায়ুন কবির মনে করেন, রোহিঙ্গাদের উপর বছরের পর বছর চলে আসা নির্যাতনের ফলশ্রুতিতে এটা আঞ্চলিক স্থিতিশীলতাকেও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর আসছে বুধবার হ্যালো ওয়াশিংটনের বিষয় বর্ষ পরিক্রমা 2016, আপনারা প্রশ্ন এবং মন্তব্য করতে পারেন। এখন চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে 85% নারী। এই নারীরা যেন কর্মক্ষেত্রে নিরাপদে কাজ করতে পারে সেই লক্ষ্যে শ্রম মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় UNFPA এবং BGME এর কারিগরি সহযোগিতায় বেশ কয়েক বছর ধরে চেঞ্জ প্রকল্পের অধীনে পোশাক শিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়নে জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে চলছে। ঢাকা থেকে এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন নাসরিন হুদা বিথি।
শনিবার সকালে BGME এর সভাপতি সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, বাংলাদেশে পোশাক শিল্পে 80-85% মহিলা এবং মহিলারা পুরুষের চেয়ে বেশি গুরুত্ব সহকারে কাজ করে থাকে।
মহিলারা যেখানে কাজ করে তারা আমরা পুরুষরা যতটা না সিরিয়াসলি কাজ করি তার থেকে তারা কিন্তু অনেক সিরিয়াসলি কাজ করে।
নারী পুরুষের সমন্বয় ঘটানো না গেলে দেশের উন্নতি প্রকৃত অর্থে সম্ভব না, একথা বলেন ইউএনএফপি এর প্রতিনিধি রুমানা আক্তার।
জনসংখ্যা যথাযথ সমন্বয় ঘটাতে না পারেন, নারী পুরুষের সমন্বয় না ঘটাতে পারেন, তাহলে দেশের উন্নতি আসলে প্রকৃত অর্থে ব্যাহত হয়, যার একটি জ্বলন্ত উদাহরণ আমাদের আদিবাসী সেক্টর। এই নারীদের জন্য বা তাদের প্রতি যে ধরনের সহিংসতা হচ্ছে সেই সম্পর্কে তাদের সচেতনতা বৃদ্ধির জন্য মূলত আমরা এই প্রকল্পটি হাতে নিয়েছিলাম বিজিএমইর সাথে। এবং এই প্রকল্পটির নাম যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন যে চেঞ্জ, আমরা বলছি চেঞ্জ, পরিবর্তন। পরিবর্তনটা আসলে কোথায়? জেন্ডার এমন একটি বিষয় যেটিকে আসলে যতক্ষণ পর্যন্ত আপনার চিন্তা চেতনায় মননে আপনি সন্নিবেশ করাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আসলে পরিবর্তন আসবে না। পরিবর্তন ঘর থেকে শুরু করতে হয়, আস্তে আস্তে সেটা পরিবার থেকে এলাকা, এলাকা থেকে সমাজ।
এই প্রকল্পের শেষ পর্যায়ে এসে বিজিএমই এর প্রকল্প পরিচালক মহসিনউদ্দিন আহমেদ নিরু বলেন, ৪০টি পোশাক কারখানায় ভায়োলেন্স এগেইনস্ট উইমেন এর কার্যকারিতা বাস্তবায়িত করেছি।
এই সব বিষয়ে গার্মেন্টস এর সহস্রাধিক মিড লেভেল কর্মকর্তা ও বিজিএমই এর হেলথ সেক্টর সেন্টারগুলোর হেলথ সার্ভিস প্রোভাইডারদের মানসম্মত ট্রেনিং প্রদান করেছে।
এই প্রকল্প ঢাকার আশুলিয়ায় সাভার এবং গাজীপুরে ২৪টি, নারায়ণগঞ্জে ৮টি এবং চট্টগ্রামে ৮টি সহ মোট ৪০টি পোশাক শিল্প কারখানা নিয়ে নারীর প্রতি সকলের আচরণের পরিবর্তন এবং নারী পুরুষ সকল শ্রমিকের সমন্বয়ে বন্ধুত্বপূর্ণ কাজের পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করেছে। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এখন শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হতে পারে।
পাকিস্তান সরকার কর্তৃক সাংবিধানিক সংশোধনের মাধ্যমে আহমদিয়া মুসলিম সংখ্যালঘু সদস্যদের অমুসলমান হিসেবে ঘোষণার ৪০ বছরের অধিক সময় অতিক্রান্ত হয়েছে। তাই আহমদিয়া সম্প্রদায় যাদের বিধর্মী হিসেবে ভাবা হয় তারা আক্রমণের শিকার হচ্ছেন। ১২ই ডিসেম্বর তারিখে ১২,০০০ সুন্নি মুসলমান জনগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে পাঞ্জাবের চাকওয়াল শহরে আহমদিয়া মুসলমানদের একটি মসজিদে হামলা চালায়। মসজিদটি লক্ষ্য করে পাথর, ইট পাটকেল এবং গুলি ছোড়া হয় বলে খবরে প্রকাশ। বেশ কয়েকজন হামলায় আহত হন এবং এক ব্যক্তি হামলা চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে পরে মারা যান। পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে নিরাপত্তা বাহিনীকে তলব করা হয়। ৫ই ডিসেম্বর অন্য এক ঘটনায় পাঞ্জাব সন্ত্রাস বিরোধী দপ্তরের পুলিশ বাহিনী রাবোয়াতে আহমদিয়া সদর দপ্তরে অভিযান চালায় এবং তাদের ধর্মীয় পত্রিকা ছাপানোতে সংশ্লিষ্ট থাকবার দায়ে কয়েকজন সদস্যকে গ্রেফতার করে। পরবর্তীতে পাকিস্তানের পিনাল কোড এবং সন্ত্রাস বিরোধী আইন মোতাবেক তাদের দোষী বলে সাব্যস্ত করা হয়। পাকিস্তান বিষয়ে সাম্প্রতিক আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা রিপোর্টে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর সরকার কর্তৃক ধর্মকে অবমাননার কারণে আহমদিদের উপর অব্যাহত হামলার কারণে সৃষ্ট সম্প্রদায়ের নেতাদের উদ্বেগ এবং তাদের মৌলিক অধিকার অগ্রাহ্য করে আইন পাশ করার ব্যাপারে উদ্বেগের কথা জানিয়েছে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা জানান যে পাকিস্তান সংখ্যালঘুদের অধিকার রক্ষায় অসঙ্গতিপূর্ণ এবং সরকারিভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ বজায় রেখেছে। রিপোর্টে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা পাকিস্তানে আহমদিয়া মুসলমানসহ সকল সংখ্যালঘুদের প্রতি আচরণ এবং বিভিন্ন ধর্মবিশ্বাসীদের মধ্যে আলোচনা ও ধর্মীয় সহিষ্ণুতা বিষয়ে বারবার আলোচনার জন্য মিলিত হয়েছেন। সাম্প্রতিক সংবাদ অবহিত কারণে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার বলেন, আহমদিয়া মুসলিম সদর দপ্তরে পুলিশের অভিযানের খবরে যুক্তরাষ্ট্র অত্যন্ত উদ্বিগ্ন। মিস্টার টোনার বলেন, আমাদের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে রিপোর্টে আমরা পাকিস্তানি আইন যা আহমদিয়া সম্প্রদায়ের শান্তিপূর্ণ ধর্মীয় স্বাধীনতা প্রকাশকে নিষিদ্ধ করে সে বিষয়ে প্রতিনিয়ত উদ্বেগের কথা জানিয়েছি। আমরা মনে করি ওই ধরনের আইন পাকিস্তানের আন্তর্জাতিক বাধ্যবাধকতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমরা পাকিস্তান সরকারের প্রতি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় সহ সকল পাকিস্তানি জনগণের ধর্মীয় স্বাধীনতা এবং মৌলিক অধিকার রক্ষায় পাকিস্তান সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।
এতক্ষণ সম্পাদকীয় শুনছিলেন, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। সুপ্রিয় শ্রোতা, বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। বড়দিনের আয়োজন নিয়ে আহসানুল হক একটি বিশেষ প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
শান্ত সৌম্য পবিত্র রাত্রি, চারিদিকে আলো, সব কিছু সুন্দর। মা মেরির কোলে পবিত্র যিশু, স্বর্গীয় যিশু শান্তিতে নিদ্রামগ্ন। সারা বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীরা অপেক্ষা করে থাকেন বছরের এই সময়টির জন্যে, এই দিনটির জন্যে, যেদিন বেথলেহেমে জন্ম নিয়েছিলেন যীশুখ্রিস্ট, পৃথিবীতে নিয়ে এসেছিলেন শান্তির বাণী, প্রেমের বার্তা। মা মেরির কোল আলো করে এসেছিলেন এই স্বর্গীয় মহাপুরুষ। সংক্ষিপ্ত জীবনকালে ঈশ্বরের শান্তির বাণী নিয়ে গেছেন মানুষের কাছে। এত বছর পরেও তাঁর বাণী বিশ্বের মানুষকে উদ্বুদ্ধ করছে। এই দিনটির তাৎপর্য সম্পর্কে বলছিলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত অ্যান্থনি পিওস গোমেজ।
বড়দিনের তাৎপর্যটা, বড়দিন শুনলেই মনে হয় যে এটা একটা আনন্দের দিন, এবং সত্যি এটা আনন্দের দিন। তবে তাৎপর্যের দিক থেকে যদি আমরা এটাকে বিশ্লেষণ করতে যাই বা এটাকে দেখতে যাই সে দৃষ্টিকোণ থেকে, এ দিনটাতে ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে, মানুষকে মূলত পাপ থেকে মুক্ত করার জন্য এবং মানুষের জন্য একটি শান্তিপূর্ণ, ভালোবাসে পরিপূর্ণ একটি জীবন পথ দেখানোর জন্য। এবং বড়দিনের মূল তাৎপর্যটাই হচ্ছে যে শান্তি, ভালোবাসা, ক্ষমা, মানুষের সাথে সহভাগিতা, এবং এটাই হচ্ছে বড়দিনের মূল মন্ত্র। তো বড়দিনে আমরা আনন্দের মধ্য দিয়ে এটাকে উদযাপন করে থাকি, কিন্তু আরেকটা বিষয় আমরা অনেক সময় আমাদের একটু পেছনে পড়ে যায়, সেটা হচ্ছে এই শান্তি, ভালোবাসা, ক্ষমা আমরা সারা বছরের মধ্যে হয়তো বা একটা দিন আমরা উদযাপন করি, কিন্তু বাকি দিনগুলোতে আমরা খ্রিস্ট ধর্মাবলম্বী হিসেবে সেটাকে কত দূর অনুসরণ করতে পারি বা আমাদের জীবনে সেটাকে কত দূর প্রতিফলন করতে পারি, সেটা আমার কাছে একটা বিশেষ ভেবে দেখার বিষয়।
যীশু খ্রিস্টের জীবন এবং কাজ মানব জাতির জন্য যে উদাহরণ রেখে গেছে তা সবাইকে উদ্বুদ্ধ করবে, এটাই সবার প্রত্যাশা।
আর এখন চিঠিপত্রের জবাবের আসর মিতালি। আজকের মিতালিতে তাহিরা কিবরিয়া জবাব দিচ্ছেন মূলত বড়দিনের চিঠি নিয়েই।
শ্রোতা বন্ধুদের বড়দিন এবং ছুটির মরশুমের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ইমেলেই উৎসাহ, উদ্দীপনা, আনন্দ, ভালোবাসা আর অনেক উৎসাহ ফুটে উঠেছে। শুভ বড়দিনের শুভেচ্ছা জানিয়ে একটি স্বরচিত কবিতা পাঠিয়েছেন কুমার শঙ্কর অধিকারী, বৈকুণ্ঠ সড়ক, শক্তিনগর, কৃষ্ণনগর, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে। তার কিছুটা পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রভু যীশুর জন্মদিন, তাই তো মহৎ এই দিন, সবার কাছে এদিন হল শুভ বড়দিন। বড়দিনে প্রভু যীশুর কাছে আমাদের এই প্রার্থনা, তোমার করুণা হতে মোদের কভু বঞ্চিত করুণা। বাহ, চমৎকার, আপনার জন্য বড়দিনের শুভেচ্ছা রইল। এর পরের ইমেলটি লিখেছেন মোহাম্মদ মিজানুর রহমান, সূচনা সমাজ কল্যাণ সংঘ, গ্রাম ও ডাক, মলিপুর, সাজাদপুর, সিরাজগঞ্জ থেকে। বড়দিনের শুভেচ্ছা পাঠিয়েছেন, লিখেছেন, অন দিস স্পেশাল অকেশন আই এম উইশিং ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি এ ম্যারি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার 2017। আপনাকেও বড়দিনের শুভেচ্ছা এবং আসন্ন নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল। এর পরের ইমেলটি পাঠিয়েছেন প্রদীপ বসাক, হাট শিমলা উত্তর, পোস্ট সমুদ্রঘর, বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে। আপনি 2017 সালের ক্যালেন্ডার পাঠানোর অনুরোধ করেছেন আর সেই সঙ্গে লিখেছেন আমাকে নিরাশ করবেন না কিন্তু। ভাই প্রদীপ বসাক, আমাদের হাতে ক্যালেন্ডার এসে পৌঁছলে নিশ্চয়ই আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানো হবে। এরপরের ইমেলটি পাঠিয়েছেন মাহফুজা আক্তার, গ্রাম সোনামনসা, চাপাই নবাবগঞ্জ থেকে। লিখেছেন, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, শুভ নববর্ষ 2017। আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা, আমার জন্য কি একটি ক্যালেন্ডার পাঠাবেন? ক্যালেন্ডার পেলে খুব খুশি হব। ভাই মাহফুজা আক্তার, আপনার ঠিকানায় অবশ্যই ক্যালেন্ডার পাঠাবো, তবে ক্যালেন্ডার কিন্তু এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। আর হ্যাঁ, নতুন বছরের আরো কিছুদিন বাকি আছে, তবে আপনার জন্য নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল। এরপরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ আব্দুল মান্নান, ভয়েস অফ আমেরিকা শ্রোতা সংঘ, সোনাইচণ্ডীহাট, নাচোল, চাপাই নবাবগঞ্জ থেকে। লিখেছেন, শুভ নববর্ষ 2017 সাল, আশা করি নতুন বছরে আমরা আপনাদের সঙ্গে থাকব। আমাদের ক্লাবের জন্য ক্যালেন্ডার পাঠানোর বিশেষভাবে অনুরোধ করছি। ভাই মান্নান, আপনারা যারা ক্যালেন্ডার পাঠানোর অনুরোধ করেছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি যে এখনো আমাদের হাতে ক্যালেন্ডার এসে পৌঁছায়নি। আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এরপরের চিঠিটি লিখেছেন অশোক সরকার, জিতেন্দ্রনাথ সরকার, বাড়ি ধূপছায়া, পোস্ট কাজলা, বোয়ালিয়া, রাজশাহী থেকে। আপনি লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠান প্রায় শুনি এবং নিয়মিত ওয়েবসাইট ভিজিট করি। ভাই জিতেন্দ্র সরকার, আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা পাঠিয়েছেন মোহাম্মদ আসলাম, চৈতক লিসনার্স ক্লাব, বেলদা, নবদেপালি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ থেকে। এর পরের ইমেলটি পাঠিয়েছেন সামার সূত্রধর, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পুন্দিবাড়ি, কোচবিহার, পশ্চিমবঙ্গ থেকে। শ্রোতা বন্ধুরা, হাতে আর সময় নেই, আপনাদের সবার জন্য বড়দিন এবং ছুটির মরশুমের অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনারা নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো মিতালি অনুষ্ঠান শেষ করছি।
এবারে সংক্ষিপ্ত আকারে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
তিউনিশিয়ায় কর্তৃপক্ষ বার্লিনের বড়দিনের বাজারে সন্দেহভাজন আক্রমণকারী আনিস আমরির ভাতিজাকে আরও দুজন সন্দেহভাজন ইসলামী জঙ্গির সঙ্গে গ্রেপ্তার করেছে। সেখানকার অভ্যন্তরীণ মন্ত্রক আজ জানায় যে মনে করা হচ্ছে এরা আমরির সঙ্গে সম্পৃক্ত ছিল। ওই বিবৃতিতে বলা হচ্ছে এই তিনজন সন্দেহভাজন সন্ত্রাসী আনিস আমরির সঙ্গে সংযুক্ত একটি সন্ত্রাসবাদী চক্রের সদস্য ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই সব দেশের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছেন যারা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব উত্থাপনের সহ উদ্যোগী ছিল। আজ নেতানিয়াহু নিউজিল্যান্ড এবং সেনেগালে ইসরায়েলি রাষ্ট্রদূতদের সঙ্গে সলা পরামর্শ করার জন্য দেশে ডেকে পাঠিয়েছেন। শুক্রবারের ওই ভোটটি এ দুটি দেশ এবং মালয়েশিয়া ও ভেনেজুয়েলার উদ্যোগে অনুষ্ঠিত হয়। মিশর প্রথমে এ ব্যাপারে প্রস্তাব করেছিল কিন্তু মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ এল সিসি এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে আলাপের পর মিশর প্রস্তাবটি প্রত্যাহার করে নেয়। ওদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন জাতিসংঘ এই ইসরায়েল বিরোধী লজ্জাকর প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করছে এবং এর কোনো শর্তই ইসরায়েল মানবে না। ইসরায়েলি নেতা বলেন, ইসরায়েল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেসে আমাদের রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যদের সঙ্গে একত্রে কাজ করার প্রতীক্ষায় আছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি আজ বলেছেন যে সেনাবাহিনী সাম্বিসা বনাঞ্চলে বোকো হারামের একটি শিবির দখল করে নিয়েছে। সেটি ছিল সে দেশের এই জিহাদি গোষ্ঠীর শেষ শক্ত ঘাঁটি।
এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত আজকের বাংলা অধিবেশন। আমি সেলিম হোসেন সবাইকে আবারও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।
This program has come to you from the Voice of America, Washington.